اللهم صل وسلم وبارك عليه، اللهم صل وسلم وبارك عليه. الحمد لله، الحمد لله وكفى، وسلام على عباده الذين اصطفى، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. أولم نعمركم ما يتذكر فيه من تذكر وجاءكم النذير فقال النبي صلى الله عليه وسلم الصيام جنة أو كما قال النبي صلى الله عليه وسلم. بزرگان محترم، قرآن کریم تھے سورہ فاطر ৩৭ نمبر آیات সেখান থেকে তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের পরে এক গ্রুপ জান্নাতে চলে যাবে, আর এক গ্রুপ জাহান্নামে চলে যাবে। জাহান্নামীরা বলবে যে আল্লাহ আমাদেরকে আর একটাবার সুযোগ দেন, দুনিয়ায় পাঠিয়ে দেন, দেখেন আমরা কত ভালো কাজ নেক কাজ করে আসি, একটাবার সুযোগ দেন আমাদের, এই ফরিয়াদ করবে। তার উত্তরে আল্লাহ তাআলা কি বলবেন পাপীদের এই কথার উত্তরে, যারা এখন গাফেল, উদাসীন, না ইবাদত বন্দেগি, না হালাল হারাম, কোন বাদ বিচার, অন্ধের মতো চলছে, সেদিন এই কথা বলবে। কিন্তু ফায়দা কি হবে, লাভ কি হবে? তখন আল্লাহ তাআলা বলবেন আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাকে এতটুকু হায়াত দান করি নাই? মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার, যে সময়টুকুর মধ্যে কেউ নসিহত হাসিল করতে চাইলে নসিহত হাসিল করতে পারত, জান্নাতের রাস্তা পাইলে চাইলে সে জান্নাতের রাস্তা খুঁজে পাইত, এত হায়াত কি তোমাকে দেই নাই? অজাকুম নবীর, শুধু হায়াত দেই নাই, সেই সাথে আমি ভীতি প্রদর্শনকারী নবী আলাইহিমুসসালাম, নায়েবে নবী, তাদেরকে কি পাঠায় নাই? এটা হায়াত দিছি, যে হায়াতের শুরু হয় সাবালক হওয়া থেকে, ১৫ বছর থেকে, আর যে সময়ের পূর্ণতা হয় ৬০ বছরে, ৬০ বছর বয়স যখন হয় তখন ওই সময়টা পরিপূর্ণ হয়ে যায়। এই জন্য ৬০ বছরের পরে যদি কেউ দিনের রাস্তায় না আসে, এর আর কোনো কথা চলবে না, কোনো কথাই চলবে না, তোমার মতো অপদার্থ আর কেউ নেই। ষাট বছরে ওই সময়টা পরিপূর্ণ হয়, তার মানে সে চিন্তা ভাবনা করার জন্য কত টাইম পেয়েছে? 45 বছর, 45 বছর টাইম পেয়েছে। অথচ 5 মিনিট চিন্তা করলে জান্নাতের রাস্তা পাওয়া যায়, 45 বছর পেয়েছে। শুধু হায়াত দেয় নাই, অজাকুমুন্নাদির, তাকে বুঝানে ওয়ালা আল্লাহ পাঠাইছে কোনটা জান্নাতের রাস্তা কোনটা দোজখের রাস্তা, তাকে ক্লিয়ার করার জন্য নবী পাঠাইছেন। নবী আলাইহিসসালাম যখন শেষ হয়ে গেছে তো নায়েবে নবী পাঠাইছেন, হায়াত দিচ্ছেন নবী পাঠাইছেন। অন্য জায়গায় আছে আসমান থেকে কিতাব নাজিল করছে এবং তাকে বিবেক বুদ্ধি দান করছে। তাহলে জান্নাতের রাস্তা পাওয়ার জন্য, জিন্দেগির মোড় পরিবর্তন করার জন্য, জিন্দেগিকে আখেরাতমুখী করার জন্য আল্লাহ তাআলা 4 রকম ব্যবস্থা নিছেন। চিন্তা ভাবনা করার জন্য একটা সময় দিচ্ছেন, নবী নায়েবে নবী তাকে বোঝানোর জন্য পাঠাইছেন, আসমান থেকে লওহে মাহফুজ থেকে কিতাব নাজিল করেছেন এবং তার ভিতরে একটা বিবেক বিবেচনা জ্ঞান বুদ্ধি রাখছেন। তার ভিতরে কিচ্ছু না দিয়ে এই একটা যদি দিত আর ওটা সে কাজে লাগাইত তো সে জান্নাতের রাস্তা পেয়ে দিত। মনে করেন আসমানে কিতাব আল্লাহ দেয়নি, নবী রসুল নায়েবে নবী নাই, কিন্তু তার ভিতরে একটা জিনিস আল্লাহ দিয়ে রাখছে, যেটা দিয়ে সে চিন্তা করলে আল্লাহ যে আছে, তিনি সবকিছুর মালিক, এইটু বোঝার মতো যোগ্যতা আল্লাহ মানুষের মধ্যে দিয়ে রাখছে। এই জন্য কিতাবে লিখছে যে কোন এলাকায় যদি কোন নবীও না যায়, কোন নায়েবে নবীও না যায়, কিছুই তারা পায় নাই, ইসলাম সম্পর্কে কিছুই জানতে পারে নাই, তাহলে এদের কি হিসাব হবে? জানলই না বিচারা। তো কিতাবে আছে এদেরকে একটা পয়েন্ট জিজ্ঞেস করা হবে, আল্লাহ যে এক, তোমার একজন সৃষ্টিকর্তা আছে, তিনি একজন, এটা তুমি মানতে কিনা, এই একটা পয়েন্ট জিজ্ঞেস করবে। তো যদি করে এসে তাকে তো সে জান্নাত পাবে, তার আর কোন দায়িত্ব নেই। কেন? আল্লাহ তাকে তার কলবের মধ্যে, আকল কিন্তু কলবে থাকে, আমরা মনে করি মাথায়, না মাথা না, কলবে থাকে। কোরআন হাদিস অনুযায়ী আকল জ্ঞান বুদ্ধি কোথায় থাকে? লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামা ওয়াহুয়া শাহীদ। এ কলবে এতটুকু আকল প্রত্যেককে দিছে, সে চিন্তা ভাবনা করলে আল্লাহ পর্যন্ত পৌঁছবে। যে কোনো জিনিস নিয়ে চিন্তা করুক, তার জন্ম নিয়ে চিন্তা করুক, আল্লাহ তাকে মায়ের পেটে কিভাবে সৃষ্টি করলেন 9-10 মাস ধরে, তারপরে এই সংকীর্ণ রাস্তা দিয়ে তাকে দুনিয়াতে কিভাবে আনলেন, এটুকু চিন্তা করুক। তা আল্লাহ ছাড়া সম্ভব না। মানুষ তার খানা নিয়ে চিন্তা করুক, আমার প্লেটেতে খানাটা আছে, এখানে আল্লাহ সারা দুনিয়ার নিয়ামত জমা করে দিছে, চালটা কোথায় উৎপাদন হয়েছে, সবজিগুলো কোথায় উৎপাদন হয়েছে, ডিমটা কোথেকে আসছে, মুরগিটা কোথেকে আসছে, গরু কোথায় উৎপাদন হয়েছে, ডালটা কোথেকে আসছে, দুধটা কোথেকে আসছে, দুধ খাইতেছি কোথেকে আসছে, কলাটা কোথায় উৎপন্ন হলো। তো দেখবে তাদের শক্ত পেলেতে আল্লাহ দুনিয়া জমা করে দিচ্ছে, আরামসে খেয়েছে, এটার হজম প্রক্রিয়া নিয়ে যদি চিন্তা করে তা আল্লাহকে পেয়ে যাবে। কিভাবে হজম হইতেছে, চাবাইতেছে, লালা মিশ্রিত করতেছে, এটা হজমের প্রথম ধাপ। এটা প্রথম ধাপ হল মুখে চাপা দেওয়া, হজমের একটা স্তর মুখের মধ্যে হয়ে গেল। এরপরে পাকস্থলিতে দেখতেছে স্টমাক, এই পাকস্থলিকে সাহায্য করার জন্য চারি পাঁচটা আল্লাহ মেশিন ফিট করছে, পাকস্থলী খানাটা যাতে সুন্দরভাবে হজম হয়। এক পাশে প্যানক্রিয়াস অগ্নাশয়, আর এক পাশে লিভার, তার সাথে গল বেলাডার, এসব ফিট করছে, আর এক পাশে ফুসফুস, এতে শ্বাস প্রশ্বাস নিচ্ছি না, এতেও কিন্তু স্টমাকটা এরকম আপ ডাউন করছে। তো এই পাকস্থলের চারিপাশে অনেক কিছু ফিট করছে, তারপরে কত নাড়ি পেটের মধ্যে, আল্লাহ আকবার, এর মধ্যে দিয়ে এটাকে কাজের জিনিস শরীরে চলে আসতেছে, যেটা কাজের জিনিস না বের করে দিচ্ছে। এইটা যদি চিন্তা করে সে আল্লাহকে পেয়ে দেবে, কিন্তু কিভাবে সম্ভব, এই ময়লাটা যদি পেটে আটকাই রইতো বের না হইতো মৃত্যু হয়ে যেত। যে কোনো জিনিস নিয়ে চিন্তা করলে সে আল্লাহকে পেয়ে যাবে। সারাদিন কাজকাম করে ক্লান্ত হয়ে যেতেছে, এনার্জি খতম, আল্লাহ কোরআনে বলছে আমি এই ক্লান্তি দূর করার জন্য তোমাদের ঘুমকে সৃষ্টি করেছি, ঘুমাও, সব ক্লান্তি শেষ, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অটো চার্জ হয়ে যেতেছে, অটো চার্জ, কোন সুইচ টেপা লাগবে না, সব চার্জ হয়ে যেত, সকাল একদম ফ্রেশ, তাজা, কোন দুর্বলতা নেই, ঘুম কত বড় নেয়ামত, তাদের হয় না। জবাই করা মুরগির মতো তড়পাইতে থাকে, তারা বুঝে কত বড় নেয়ামত। এটা নিয়ে চিন্তা করুক আল্লাহকে পেয়ে দেবে। যে কোনো বিষয় নিয়ে অফি কুল্লি শাইইন লাহু আয়াতুন তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদু, প্রত্যেকটা জিনিসের মধ্যে আল্লাহ নিদর্শন রাখছে, জানি মানুষ গবেষণা করলে সে বুঝবে যে আমার আল্লাহ একজন আছে। অফি কুল্লি শাইইন লাহু আয়াতুন তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদু, বর্তমান জামানায় যে করোনা ভাইরাস চলতেছে, যত লোক আক্রান্ত হয়েছে আর যত লোক হবে, কতদিন চলবে আল্লাহ জানে। এটা কেজরিওয়াল তো কয়ে দিচ্ছে যে আপনারা প্রস্তুত হয়ে যান করোনা ভাইরাসের সাথে বসবাস করার জন্য, এই ভাইরাস থাকবে সবসময় ওর সাথে বসবাস করতে হবে, এর জন্য প্রস্তুতি নেবে। কেজরিওয়াল বলে দিস। কোন ডাক্তারও না, কোন মমিনও না। তো যত লোক আক্রান্ত হয়েছে বা হবে, এদের সকলের ভাইরাস গুলো আপনি একসাথে করেন, করে ওজন করেন, এক গ্রাম হবে না। এক গ্রাম একশো কয় নাই, কিন্তু আপনি এক কেজির দশ ভাগের এক ভাগ মনে করেন না। এক গ্রাম কইছি, একশো গ্রাম হবে না, আধা গ্রাম হবে, হবে কিনা তাও সন্দেহ আছে। সব ভাইরাস গুলো একসাথে করলে এইটুক ব্যবহার করে আল্লাহ তাআলা পুরা দুনিয়াকে অফ করে দিচ্ছেন। একটা বাসও চলতেছে না, একটা প্লেনও উঠতেছে না। ডেলি দুনিয়াতে 4000 প্লেন দানা মেলে, 4000, একটা প্লেন উঠতেছে না। অনেকে প্রশ্ন করে, ইমাম মাহাদি তখন বাহিনী নিয়ে আগে বাড়বে, ওনার তো খ্রিস্টানদের সাথে যুদ্ধ হবে, খ্রিস্টানরা হেরে যাবে, হেরে যেয়ে মুসলমান হবে, ইহুদিদের সাথে যুদ্ধ হবে, ইহুদিরা সব পতল হয়ে যাবে, মুসলমান হবে না। হাদিস আছে, ওদের সাথে যুদ্ধ হওয়ার জন্যই ওদেরকে এক জায়গায় করা হয়েছে। ওরা তো দুনিয়ার সবাই সেটাই ছিল, এক জায়গায় করা হয়েছে কেন? ইমাম মাহাদি তাদের সাথে যুদ্ধ করবেন? তো অনেকের মনে প্রশ্ন, কিভাবে সম্ভব? ইমাম মাহাদি তখন নাকি যুদ্ধ করার জন্য আগে বাড়বে, তো চতুর্দিক দিয়ে জঙ্গি বিমান আসবে। হ্যাঁ, আমেরিকা জঙ্গি বিমান পাঠাবে, লন্ডন পাঠাবে, ফ্রান্স পাঠাবে, সৌদি শাসকরা পাঠাবে। এরা তো মাহাদির দুশ্মন, সবাই জঙ্গি বিমান পাঠাবে। তো উনি কেমনে কি যুদ্ধ করবে? ওনার তো জঙ্গি বিমান নেই। আল্লাহ তাআলা করোনা দিয়ে বুঝাই দিলেন, কোন প্লেন উড়বে না। ইমাম মাহাদি যখন বের হবেন, কোন প্লেন উড়বে না, কোন মিসাইল কাজ করবে না, সব অফ থাকবে, সব অফ থাকবে। আমাদের মনে এই খটকা আছে, তুমি এত জঙ্গি বিমানের মধ্যে তীর তলোয়ার নিয়ে কেমনে যুদ্ধ করবেন? আল্লাহ দেখাই দিলেন, এখন দেখো আসমান খালি, রোডে একটা বাস নেই, একটা ট্রেন নেই, এটা শুধু বাংলাদেশ না, পুরো দুনিয়ার এই অবস্থা। এখানে নসিহত আছে যে সব ভাইরাস গুলো একসাথে করলে এক গ্রাম হইতেছে না, এটা দিয়ে আল্লাহ দুনিয়াকে নিস্তব্ধ করে দিলেন। আমাদের প্রধানমন্ত্রীও ওই দিন ভাষণ দিচ্ছেন যে আমেরিকার এত ধন সম্পদ, এত অস্ত্র, এত মিসাইল কোন কাজে আসতেছে না, সারা দুনিয়া চষে বেড়াইছে, সারা দুনিয়ার উপরে জুলুম চালাইছে, সারা দুনিয়া লুণ্ঠন করছে। যখন যে দেশকে চাইছে তছনছ করে দিছে, ইরাককে তছনছ করে দিছে, লিবিয়াকে তছনছ করে দিছে এক রাত্রের মধ্যে। সে আমেরিকা এখন অসহায়, অসহায়, কিছুই করতে পারতেছে না। সারা দুনিয়া জুলুম চালাইছে, কেউ কিছু বলতে পারে নাই, কেউ মুখ খোলে নাই তার জুলুমের মধ্যে। আপনি লিবিয়াকে ধ্বংস করলেন কেন? লিবিয়ার কি অন্যায় ছিল তাকে ধ্বংস করলেন কেন? ইরাককে ধ্বংস করলেন কেন? রাসায়নিক অস্ত্র আছে কয়ে কত, একটাও দেখাইতে পারলেন না, কেউ কৈফিয়ত চায়নি। জাতিসংঘ তো হাতির দাঁত, এটা কাফের মরলে খুব হৈচৈ লাগাই যায়, আর হাজার হাজার মুসলমান মরলে কোন শব্দ নেই, কোন শব্দ নেই। এলো জাতিসংঘ, যত আন্তর্জাতিক সংঘর্ষ আমি আগেও বলছি, তাহলে ইহুদিদের আখড়া মুসলমানদেরকে খতম করার জন্য। সেই নসিহাত হাসিল করতে পেরে আল্লাহ পাওয়ার কত, যে এক গ্রাম হবে না এইটুক জিনিস দিয়ে পুরো দুনিয়াকে চুরমার করে দিলেন, একদম বসাই দিলেন, তাহলে সেই আল্লাহ শক্তি কত। তার একটা ফেরেশতা কিয়ামতের দিন ফু দিবে, সিংয়ের মধ্যে ফু দিবে, সিংহে ফু দিবে, এই পাহাড় গুলো তুলার মতো উঠবে, তুলার মতো, এই 120 তলা বিল্ডিং তুলার মতো উঠবে। ফুয়ের মধ্যে ফু ফুৎকার, তার মধ্যে যদি এই শক্তি হয় তো সেই ফেরেশতার শরীরে শক্তি কতটুকু। আমাদের ফুতে তো একটা চাউলও ওড়ে না, আর সে ফু দিবে পাথরের পাহাড়। আমাদের বাংলাদেশে তো মাটির পাহাড়, আরব দেশে পাথরের পাহাড়, এইগুলো তোলার মতো উড়বে। অতকুনুল জিবালু কাল্লিহিনিল মানফুশ, এত বলা আছে যে পাহাড় গুলো তোলার মতো উড়বে। এই ফেরেশতাকে তিনি বানাইছেন, তার ক্ষমতা কত, তার ফুতে সব লন্ডভন্ড হয়ে যাবে, গ্রহ নক্ষত্র সব পড়ে যাবে, ছিটকে পড়বে, সব ছিটকে পড়ে পড়বে, আসমান ভেঙে যাবে। সে আল্লাহ শক্তি কত, তিনি জিব্রাইল আলাইহিসসালামকে পাঠাইছেন একটা দেশকে ধ্বংস করার জন্য, যারা সমকামিতা আবিষ্কার করছিল, নাউজুবিল্লাহ, দুনিয়াতে সর্বপ্রথম যারা এই অন্যায়টা আবিষ্কার করছিল, এটা উল্টা কাম, এই জায়গাকে এই কাজের জন্য আল্লাহ বানান নাই, উল্টা ওদের জমিনকে উল্টাই দেওয়া হয়েছে। এই উল্টাই দেওয়ার জন্য জিব্রাইল আলাইহিসসালামকে পাঠাইছে। জিব্রাইল আলাইহিসসালামের 600 বাজু আছে, কত 600 বাজু আছে, উনি ওই দেশটা উল্টানোর জন্য একটা বাজু ব্যবহার করলেন, একটা নিয়ে এদেরকে উপরে উঠায় ওদেরকে উল্টায় তারপরে ফেলে দিলেন, তারপর আবার পাথর চাপা দিলেন, সেটা পরবর্তীকালে সাগর হয়ে গেল, মৃত সাগর, ডেড সি। এত একটা লুত, লুত আলাইহিসসালাম নবী, তার দেশ, তার এলাকা, এখন সাগর, একটা বাজু দিয়ে উঠে গেছে। তো সেই ফেরেশতাকে যে আল্লাহ বানাইছে তার ক্ষমতা কত, আমরা কি কি হিসেবে তার নাফরমানি করি, আমরা কি হিসেবে বড়াই করি, অহংকার করি, একটু নিজের দিকে দেখি, যে আমি যখন বাথরুমে যাই বসি আমার কি বদহাল হয়, কি দুরবস্থা হয়, সে আমার তাকাব্বুর করে, অহংকার করে, বড়াই দেখায় এই বদহাল। এই আয়াতে এটা বলা হয়েছে, আমি একটা সময় দিছি যার মধ্যে যে কেউ নসিহত হাসিল করতে চাইলে, জান্নাতের রাস্তা চাইলে সে পেয়ে যাবে। আর যে ফিকির করবে না সে জাহান্নামে যাবে। ফিকির না করলে আল্লাহ আকল কেন দিছে, বিবেক কেন দিছে, বিবেকের কাজটা কি, জানোয়ারের মতো খাবে আর পায়খানা করবে, তাহলে মানুষ আর জানোয়ারের পার্থক্য কি, জানোয়ারকে আল্লাহ তাআলা আকল দেয় নাই, খাইতেছে, পায়খানা করতেছে, ঘুমাইতেছে, শেষ। মানুষ যদি তাই হয় পার্থক্য কি। এই জন্য এগুলো নিয়ে গবেষণা করতে বলা হয়েছে, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ, আল্লাহ সৃষ্ট সৃষ্ট নিয়ে, সৃষ্ট বস্তু নিয়ে গবেষণা করো, আল্লাহকে নিয়ে না। আল্লাহকে নিয়ে গবেষণাগত ব্রেন আমাদেরকে দেওয়া হয় নাই, তাহলে মানুষ গুমরা হয়ে যাবে, ব্রেন ওই পর্যন্ত পৌঁছতে পারবে না। আপনাকে যদি এখন বলা হয় গুলিস্তানে কি হচ্ছে, আপনি এখানে বসে বলবেন, আমরা চোখের শক্তি এখান থেকে গুলিস্তান পর্যন্ত যাবে, ঠিক ব্রেনের একটা ক্ষমতা আছে, এই ক্ষমতা দিয়ে আল্লাহ সম্পর্কে কিছু বোঝা যায়নি। আল্লাহকে নিয়ে চিন্তা করা নিষেধ, বেসতে গেলে আল্লাহকে দেখবে, জান্নাতে সবচেয়ে বড় নেয়ামত তো আল্লাহকে দেখা, সবচেয়ে বড় নেয়ামত। তো এই দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ তাআলা আমাদেরকে চিন্তা ভাবনা করার তৌফিক দান করেন। বিশেষ করে আমি বললাম তো যে করোনা ভাইরাস এক গ্রাম হবে না, এটুক দিয়ে আল্লাহ তাআলা পুরো দুনিয়াকে নিস্তব্ধ করে দিস, সমস্ত দাম্ভিকদের দাম্ভিকতা চুরমার করে দিছে, শেষ। কত কমকে কত ভাবে ধ্বংস করছে, কাউকে পানিতে ডুবাই ধ্বংস করছে, কাউকে জমিনে গাড়ে ধ্বংস করছে, কাউকে বাতাসের দ্বারা ধ্বংস করছে, বাতাস কাউকে ধ্বংস করছে, জিব্রাইল আলাইহিসসালামকে পাঠাইছে যাও ওই একটা চিৎকার মারো, জিব্রাইল চিৎকার মারছে সবগুলো কলিজা ফেটে পড়ে গেছে, সব পড়ে গেছে। আল্লাহ শক্তি কত, তার হুকুম আমরা মানি না, সাড়ে তিন হাত মানুষ, সামনে দেখি তো পিছনে দেখি না, ডাইনে দেখি তো বামে দেখি না, এত দুর্বল। সে আবার নাফরমানি করে আল্লাহ, হারাম কাজ করে, গুনাহের কাজ করে, সুদ ঘুষ খায়, কিবত করে, মিথ্যা কথা বলে, বাপ মায়ের নাফরমানি করে, কিভাবে সম্ভব? আল্লাহ ক্ষমতা নিয়ে চিন্তা করলে, আখেরাত নিয়ে চিন্তা করলে সেই মানুষটা গুনাহ করতে পারে না। আর গুনাহ না করা এটাই রোজার শিক্ষা, রোজার শিক্ষা এটা। তুমি হেল খাইলে না, তো জাহিরি রোজা, বাস্তব রোজা কোনটা? জাহিরি রোজা, বাহ্যিক রোজা, না খাই আসো ঠিক আছে, কিন্তু এটা বাস্তব রোজা না। বাস্তব রোজা হল গোনা বর্জন করছো কিনা, কোন গোনা ইচ্ছাকৃত তোমার দ্বারা হইতে পারবে না। একজন সাহাবী বমি করছে তো গোস্ত বেরিয়েছে, তাজা গোস্ত, নবীজিকে জানানো হলো এই ঘটনা, বলে জিজ্ঞেস কর, সে রোজা ছিল, রোজা রেখে কোন ভাইয়ের গীবত করছে, কোন ভাইয়ের গীবত করলে ওটা মরা ভাইয়ের গোস্ত খাওয়া। মরা ভাই কেন বলা হয়েছে? কিন্তু গীবত সামনে করা হয় না, পিছনে করা হয়, যার গীবত করা হয়েছে তার প্রতিবাদ করার কোন সুযোগ থাকে না, এদিক দিয়ে সে কেমন যেন মরা। পরে তাকে জিজ্ঞেস করা হলো তো ঠিকই, সে এক ভাইয়ের গীবত করছে, গীবত মানে কি, যে দোষটা আছে ওইটা বলা, এটা গীবত। হ্যাঁ, ওটা তো তাকে বলেন, তার মুরব্বীকে বলেন, একই জিনিস তো, সেটা গীবত না, সেটা খায় খাই, শুভ কাম না, সবকিছু গীবত না। ওলামা একরাম সাত সাপের বিরুদ্ধে বলছে এটা গীবত না, এটা মুসলমানদেরকে খায়ের খাই করছে, মুসলমানদের ইমান হেফাজত করছে। অনেক লোক বোঝে না, এক আলেম আরেক আলেমের গীবত করে, আরে গীবত কারে বলে তুমি জানো? এই গীবত তো অজিত, এই গীবত না করলে তোমার ইমান রক্ষা হবে না, তুমি ওইখানে গোমরা হইবা। আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করেন। এত করোনা নিয়ে বললাম যে করোনা থেকে নসিহত হাসিল করতে হবে। এতটুক জিনিস দিয়ে আল্লাহ দুনিয়াকে থামাই দিলেন, সেই আল্লাহর নাফরমানি করা যাবে। দ্বিতীয় কথা, লাইলাতুল কদর পাওয়ার জন্য আল্লাহ তাআলা এতেকাফ রাখছেন, প্রত্যেক মসজিদে এতেকাফ হইতে হবে, সুন্নতে মুয়াক্কাদা আলাল কিফায়া। কিছু ভাই এতেকাফ করলে সবাই বেঁচে যায়, কেউ না করলে সবাই গুনাহগার হয়। তো অনেকেই তো দুশ্চিন্তা ছিল, কি হবে মসজিদ বন্ধ, আল্লাহ তাআলা সেই পরেশানি দূর করে দিয়েছেন, এতেকাফের অনুমতি হয়ে গেছে। এগুলো আজীব জিনিস, মুসলমানদের দেশে আবার মসজিদ খুলে দেওয়ার প্রশ্ন ওঠে, এতেকাফ করা যাবে কিনা এই প্রশ্ন ওঠে, ইহুদিদের দেশে এই প্রশ্ন উঠবে, মুসলমানদের দেশে প্রশ্ন কেন উঠবে যে এতেকাফ করা যাবে কিনা? হুজুর, আমরা কি ইহুদের দেশে বাস করি নাকি? ইবাদত করতে গেলে সরকারের পারমিশন নিয়ে করতে হবে, এরম কোন সরকার না আসুক, তো সরকার না, এরম কোন সরকার যদি ওরা আসে সেটা সরকার না, সেটা ফেরাও। তো এতেকাপ আল্লাহ যাদেরকে তৌফিক দান করছেন, অবসর দান করছেন, তারা আগামী বৃহস্পতিবার মাগরিবের আগে জরুরি সামান নিয়ে মসজিদে ঢুকে দেবে। এতেকাপ কি জিনিস? মালিকের দরজায় পাটি বিছায় বসে যাওয়া, মালিকের দরজায় পাটি বিছায় বসে যাওয়া, মালিক আমার জরুরত যখন পুরা না করবা আমি এখান থেকে উঠবো না, না সর বান্দা, এই লোকগুলোকে আল্লাহ তাআলা সব ধরনের ইবাদত বসে বসে লিখতে থাকে। বাইরের লোকেরা যত ইবাদত করতেছে ও মসজিদে বসে বসে সবটা পাইতেছে। আর সবচেয়ে বড় পাওয়া হলো লাইলাতুল কদর পাইতেছে। আজকে এই জন্য বললাম, আরেক জুমাতে এটা বলার সুযোগ নেই, তখন তো এতেকাপ শুরু হয়ে যাবে। আগামী বৃহস্পতিবার সন্ধ্যার আগেই ঢুকতে হবে, আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সামনে আরো ব্যাখ্যা করা হবে। তিন নম্বর কথা, সাদাকাতুল ফিতর, কুরবানির ঈদে তো আল্লাহ তাআলা গরিবদের জন্য গোশতের ব্যবস্থা রাখছে, এই ঈদ করবে কি দিয়ে? সাদাকাতুল ফিতর, ঈদ উল ফিতর বলে এটাকে, ঈদ উল ফিতর, এই ঈদ কি দিয়ে করবে? কিছু পয়সা করে লাগবে না, গরিবদের ঈদ করতে কিছু পয়সা করে লাগবে না, সেটা হলো সাদাকাতুল ফিতর, ফিতরা। এখন যেটা রেওয়াজ হয়ে গেছে রমজানে যাকাত দেওয়া, এটা আসলে ঠিক না, যাকাত তো দিতে হয় যার যখন বছর পুরা হয় তখন সে যাকাত দিবে, কিন্তু কেউ তো হিসাবই রাখে না যে আমার বছর পুরা হলো কখন, সবাই গড়ে রমজানে দেয়। এতে সমস্যাই হয়, রমজানের দুই মাস আগে আপনার বছর পুরা হয়ে গেছে, তখন আপনার হাতে ছিল 1 কোটি টাকা কথার কথা, কিন্তু রমজান আস্তে আস্তে 50 লক্ষ খরচ হয়ে গেছে মিল ফ্যাক্টরিতে, এখন আপনি রমজানে জাকাত দিচ্ছেন কত টাকা? 50 লাখ টাকা। তাহলে বাকি 50 লাখ টাকার জাকাত অনাদায় থেকে গেল, তাহসানের ময়দানে কোত্থেকে দেখাইবেন, কোত্থেকে দেখাইবেন? এই ধরনের রমজানে দেন, কিন্তু হিসাবটা টাইম মতো করতে হবে। যাই হোক, শরিয়াতে রমজানকে জাকাতের মাস বলে নাই, সৎকায় ফেতনের মাস বলছে, সৎকায় ফেতন। এটা বিভিন্ন জিনিস দ্বারা দেওয়ার কথা বলা হয়েছে হাদিসে, গমের কথা আছে, খেজুরের কথা আছে, কিসমিসের কথা আছে, পনিরের কথা আছে, বিভিন্ন জিনিস দ্বারা বলা হয়েছে। হাদিসে পাওয়া যায় সাহাবায়ে কেরাম, অধিকাংশ সাহাবায়ে কেরাম খেজুর দ্বারা দিতেন, সাড়ে তিন সের খেজুরের দ্বারা একটা একটা ফেতরা দিতেন, ওনাদের আমল ছিল খেজুর। ওই জামানায়, নবীদের জামানায় বা সাহেব খলিফার জামানায় গমের চাষ হতো না তেমন একটা, খুব কম, খুব কম, হাজারে একজন। এটা চাষ ব্যাপক হয়েছে সাহেব খলিফার পরে, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন পুরা মুসলিম বিশ্বের একচ্ছত্র খলিফা হইলেন, আমির হইলেন, তখন এটার চাষ ব্যাপক হয়ে গেল। তো নবীজি আগেই বলে গেছেন এবং তখন তারাও গবেষণা করছে যে অন্য যত কিছু নবীজি বলে গেছেন ওগুলো সাড়ে তিন কেজির যা দাম, গমের ওর অর্ধেকের পনে দুই, পনে দুই সেরের ওই দাম। খেজুর, পনির, কিসমিস এগুলোর জব, এগুলোর সাড়ে তিন সেরের যে দাম ছিল, গম দিয়ে দিলে তো সাড়ে তিন সের না, গম দিয়ে দিলে ফেতরা কত, পনে দুই সের। ওগুলো সাড়ে তিন সের, এটা পনে কেন, ব্যাপারটা কি? ব্যাপার হলো ওই জামানায় অন্যান্য সব খাদ্য বস্তুর সাড়ে তিন সেরের যা দাম, গমের পনে দুই সেরের তাই দাম, এত মূল্যবান ছিল গম। এই জন্য এটা পনে দুই সের দিয়ে দিতে বলা হয়েছে। নবীজিও বলে গেছেন এবং পরবর্তীকালে সাহাবারা হিসাব করে দেখছেন যে একই হয়, ইজমা হয়ে গেছে, হাদিসও আছে সাহাবাদের ইজমাও আছে। কোন কোন বিষয়ে চার রকম দলিল পাওয়া যায়, কোরআনও পাওয়া যায়, হাদিসও পাওয়া যায়, ইজমাও পাওয়া যায়, কিয়াসও পাওয়া যায়, এক বিষয় চার রকম দলিল হয়ে যায়। এখানে হাদিসও আছে ইজমাও আছে, কিন্তু পরবর্তীতে এই যে জামানার পরিবর্তন হয়েছে এখন কিন্তু ওই অবস্থা এখন নেই, এখন গম হয়ে গেছে সবচেয়ে কম দাবি। ফেতরার যে কটা বস্তু নবীজি বলে গেছেন এই বস্তুগুলোর মধ্যে সবচেয়ে কম দামি কোনটা, গম। এই জন্য সবাই যে পাইকারি হারে গম দিয়ে দেয়, গম দিয়ে দিলে ৬০-৭০ টাকা আসে, গম তো ভালো মন্দ আছে, ৬০-৭০ টাকা গম দিয়ে যদি দেন আপনি, আর অন্য দাঁত কিছু দিয়ে দিবেন, খেজুর, কিসমিস, পনির, ও তো সব হাজার পার হয়ে যাবে। খেজুর আর কিসমিস দিলে কমপক্ষে ১২০০ টাকা লাগবে, সাড়ে তিন সের। পনির দিয়ে দিলে প্রায় ২০০০ লাগবে। কিন্তু এখন সবাই দেখা যেতে যে গম দিয়ে দিচ্ছি, এটা শরীয়তের একটা জিনিস নষ্ট হইতেছে, মূলনীতি নষ্ট হইতেছে। কি হে মূলনীতিটা? বিমা হুয়া আনফাউ লিল ফুকারা, এমন জিনিস দ্বারা দাও যার দ্বারা ফকির লাভবান হয়, ফকিরের বেশি ফায়দা হয়, এটা মূলনীতি আছে। যখন কয়েক রকম জিনিস থাকবে, আপনি ফাঁকি দিতে চেষ্টা করবেন না। আজহারের বয়ানে ছিল কয়েক রকম হাদিস বলতো, এই ঘরে কয়েক রকম হাদিস আছে, যেটা সহজ মনে করেন এটা আমল করেন, এটা শরীয়ত। নফসের গোলামি, নফসের গোলামি, আজহারের বয়ান হলো নফসের গোলামি করো। আমি তিন রকম হাদিস দিলাম, যেটা তোমার পছন্দ হওয়াটা দাও। এই জন্য কোন আলেম তাকে সমর্থন করে নাই। শরীয়ত তো নফসের পর একটু কঠিন। এই যে আমি এখানে বললাম যে আপনার মত তো সব যে যদি আমি কোটিপতি কিন্তু ফেতনাটা কি দিয়ে দিই, কম দিয়ে দিই, এটা আপনার নফসের চাহিদা, শরীয়তের চাহিদা না। শরীয়তের চাহিদা কোনটা দিয়ে দিলে আপনার সামর্থ্য অনুযায়ী, কোনটা দিয়ে দিলে আপনার সামর্থ্য ঠিক থাকে আর গরিব কি হয় লাভবান হয়। কারণ যারা স্বল্প আয়ের লোক তারা গম দিয়ে দিবে, গম বা জব, গম বা জব, জব দিয়ে দিলে হয়তো 150 টাকা পড়বে। আর যারা মধ্যবিত্তির লোকজন তারা খেজুর বা কিশমিশ দিয়ে দিবে, তারা ফেতনা দিবে খেজুর আর কিশমিশ, অর্থাৎ কমপক্ষে 1000 টাকা, একটা ফেতনা কমপক্ষে কত 1000 টাকা, 1200 দিতে পারলে আরো ভালো। আর যারা কোটিপতি আল্লাহ অঢেল সম্পদ দিয়ে রাখছে, ব্যাংকে পচাই দিছে, হঠাৎ হাট ফেল করে মরে দিতেছে, ওই টাকা ব্যাংকে থেকে দিতে, ছেলে পেলে জানে না বাবার কয় ব্যাংকে অ্যাকাউন্ট ছিল, কোন ব্যাংকে কত টাকা ছিল, তাও কিন্তু বলেন নাই, বলার টাইমও পাইনি, কি নিয়ে দুশ্চিন্তা করতেছিল, হাট ফেল করে মারা গেছে। ধনী লোকদের মারতে কোনো ই লাগে না, ডাকাত লাগে না, পিস্তল লাগে না, একাই মরে যায়। বিভিন্ন বিষয় নিয়ে দুশ্চিন্তা করে, এবার আমার ব্যবসায় 2 কোটি টাকা লস হয়েছে, এই শুনে চমকে ওঠে, 2 কোটি টাকা লস। সে লসের ব্যাখ্যা তো আপনারা অনেকে জানেন না। এই লস মানে মূলধন কমে যায় নাই, ও যে ধারণা ছিল এত লাভ হবে তার থেকে এটা কম হয়েছে, ওর যা ধারণা ছিল যে এত আমার আসবে তার থেকে 2 কোটি কি হয়েছে, সেটাকে সে কি বলতেছে, লস বলতেছে। আপনার তো বুঝছেন তো টাকাই মনে মূল টাকা 2 কোটি কমে গেছে, এই চিন্তা করে বলে দেয়, হাত ফেল করে, হঠাৎ হাট বন্ধ হয়ে যায়, হাট বন্ধ হয়ে যায়। তো এই জন্য কোটিপতি ব্যাংকে এত টাকা জমা করার দরকার নেই, কারণ হওয়ার দরকার নেই। আপনি সত্যি ফেতনা দেন কত করে, পনির দিয়ে 2000 টাকা দিয়ে কি করেন, সত্যি ফেতনা আদায় করেন। আপনার নাবালক ছেলে পেলেকে পক্ষ থেকেও দিতে হবে, বালক গুলোর পক্ষ থেকে বালকরা দিবে, নাবালক ছেলে পেলে এর পক্ষ থেকে আপনাকে দিতে হবে, তাহলে গরিবদের কিছু ফায়দা হবে। তো স্বল্প আয়ের লোকেরা এই 60-70 টাকা করে দিবে, এতে রোজার মধ্যে যে ভুল ত্রুটি হয় না আমাদের, এই ভুল ত্রুটি কাফফারা হয়ে যায়, কাফফারা হয়ে। আর মধ্যবিত্তিওয়ালারা 1000 টাকা করে দেবে ফেতনা, 1200 হলে আরো ভালো। আর বড় বড় ধনীরা তারা 2000 টাকা করে দিবে, সবাই 60-70 টাকা নিয়ে এই মিসকিনের এই ফেতরা, মিসকিনরা 60 টাকা করে দিবে, গরিবদের কিন্তু ফেতরা দিতে হবে, আর গরিবকে তার রোজা পবিত্র করতে হবে না, তার রোজা পবিত্র করতে হবে না, আর এক গরিবকে দিবে, সব মানুষ তারা দিবে, এবার আর এক গরিবকে দিব। যদি আজিব না গরিবের উপরে কিন্তু নিজের রোজাকে পাক পবিত্র করার জন্য সবার দেওয়া দরকার। তো কত টাকা আছে আমি একটা হিসাব দিয়ে দিলাম, 60-70 নিম্ন আয়ের জন্য, রিক্সাওয়ালাদের জন্য, অথবা 1,200 অথবা 2,000। কাজে যার জন্য যেটা খাটে সাজে সেটা দিবেন, এতে ফকিররা একটু ঈদ করতে পারে, গরিব মানুষরা বাচ্চা কাচ্চা নিয়ে ঈদ করতে পারে। আপনার মালের মধ্যে আল্লাহ তাদের হক রাখছেন, আপনি কোন দয়া করতেছেন না, আপনার মালের সাথে বিষয়ে ওদেরটা আল্লাহ পাঠাই দিছে, আপনাকে যে মাল দিছে এর মধ্যে ওদেরটাও দিচ্ছেন। কোরআনের আয়াত, অফি আমওয়ালিহিম হাক্কুন লিসসাইলি ওয়াল মাহরুম, তাদের মালের মধ্যে অধিকার আছে গরিব লোকদের, ওদেরটা তোমার মালের সাথে মিশাই পাঠাইছে, তুমি দিয়ে দাও, তুমি কোনো দয়া করতেছো না, তোমার মাধ্যমে পাঠাইছে, তুমি শুধু পৌঁছাই দিচ্ছ। কাজে এটা আমরা আদায় করব, আত্মীয় স্বজনকেও দিব, আর সবচেয়ে বড় ক্ষেত্র হল লিল্লা বোর্ডিং, কওমি মাদ্রাসা লিল্লা বোর্ডিং, যেখানে মেহমানের রসুলরা হাফেজ আলেম হয়ে জাতিকে কোরআন শিখাইতেছে, কোরআন জিন্দা রাখতেছে, কোরআন আছে বলে আমরা আছি, যদি কোরআন থাকবে না আমরাও থাকতে পারবো, কেয়ামত কায়েম হয়ে যাবে। এই সপ্তাহ ফেতের রমজান শুরু হইলেই দেওয়া বৈধ হয়ে যায়, রমজান শুরু হইলেই, আর উত্তম টাইমের শেষ কখন, ঈদের নামাজে রওনা হওয়ার আগ পর্যন্ত, ঈদের নামাজে, এরপরে কিন্তু মাফ হয়ে যাবে না, এরপর আমি দেন নাই এরপরও দিতে হবে, কিন্তু তখন আপনি আর ডিভিশন পাবেন না, 5 নম্বর পাবেন, 30, 90 পাবেন না। তো এটা আমরা দিয়ে দেই। আর আজকে চতুর্থ বিষয় যেটা, সেটা হলো যতটা জাকাতের মাস না, কিন্তু আমাদের দেশে রেওয়াজ হয়ে গেছে এই রমজানে কি করে জাকাত দেয়। প্রথম জানতে হবে জাকাত কার উপরে ফরজ, কার উপরে ফরজ। 4 রকম মাল আছে, স্বর্ণ রৌপ্য নগদ টাকা ব্যবসার মাল, যে মাল দিয়ে ব্যবসা করে, গাড়ি আইনে আইনে বিক্রি করে, ওই গাড়িটা ব্যবসার মাল, আর একজন রোডে গাড়ি চালায় পাবলিক থেকে ভাড়া তোলে, তার গাড়িটা কিন্তু ব্যবসার মাল না, রোডে যারা পরিবহনের কাজ করে পরিবহনের জন্য গাড়ি দেয় তারটা ব্যবসার মাল, যে গাড়ির ব্যবসা করে। তো 4 রকম, স্বর্ণ রূপা নগদ টাকা ব্যবসার মাল, যে কটা থাকুক না নিজে চড়ার জন্য, নিজে চড়ার জন্য যে কটা থাকবে জাকাত আসবে না, এত পরে জিজ্ঞেস করে, মাঝখানে কথা বললে আমার কথার চেইন নষ্ট হয়ে যায়, এই জন্য আমাদের পরে প্রশ্ন উত্তরের সময় দেওয়া হবে ইনশাআল্লাহ। তো 4 রকম মাল, এই মাল যদি শুধু স্বর্ণ হয় তাহলে 1 রকম নিসাব, শুধু স্বর্ণ আর কিছু নেই, তাহলে 7.5 তোলা বা তার বেশি, 7.5 তোলা বা তার বেশি, তাহলে নিসাব হয়ে গেল। আর যদি অন্য কিছু হয়, 4 রকম আছে বা 3 রকম আছে বা 2 রকম আছে, 4-2 রকম আছে, তখন আর 7.5 তোলা ওটা হিসাব করা হবে না, তখন হিসাব করা হবে 52 তোলা রূপার যে বাজার মূল্য, এই পরিমাণ হয় কিনা। চার রকম মিলে কিছু স্বপ্ন আছে, কিছু রূপা আছে, কিছু নগদ টাকা আছে, সবগুলো যোগ করে 52.5 তোলা রূপার দাম হয় কিনা। 52.5 তোলা রূপার দাম হিসাব করে আসছে 40,000 টাকা। কত? 40,000 টাকা। তাহলে 40,000 টাকা প্রথম যখন আপনার হাতে আসলো, টাকা হোক বা সবগুলো মিলাই হোক, তখন থেকে আপনি নিসাবের মালিক হয়ে গেলেন। কিসের মালিক? নিসাবের মালিক। জাকাত তখন দেওয়া লাগবে না, আদায় করা লাগবে না, কিন্তু আপনি জাকাত খেতে পারবেন না। নিসাবের মালিক হওয়ার পরে সাথে সাথে জাকাত দেওয়ার কোন আদেশ নেই আল্লাহর পক্ষ থেকে। 1 বছর ওয়েট করতে হবে জাকাত আপনাকে আদায় করা লাগবে না, কিন্তু আপনি খাইতে পারবেন না, কেউ দিলে নিতে পারবেন না। জাকাত দিলে নিতে পারবেন, ভাই আমার কাছে নিসাব আছে, আমাকে জাকাত দিবেন না, আমাকে, আমি নিসাবের মালিক, আমি জাকাত এখন দেই না কিন্তু আমি নিতে পারবো না। সাথে সাথে দিতে বলে নাই আল্লাহ, 1 বছর ওয়েট করতে বলছে। আল্লাহ দয়া দেখেন, আল্লাহ করুণা দেখেন, করুণা, করুণা চাই না আল্লাহ, করুণা চাই কি? সাথে সাথে দেখা দিতে বলে নাই, 1 বছর দেখো তোমার কোন জরুরত আছে কিনা, কোন প্রয়োজনে খরচ হয়ে যায় কিনা, চিকিৎসা কত রকম প্রয়োজন আছে না, খরচ হয়ে যায় কিনা, তো যায় তো কেন দেখা দেওয়া লাগবে না। কিন্তু পুরো 1 বছর পার হয়ে গেল, ওই টাকাটা রয়ে গেছে। এই 1 বছরের মাথায়, এই 1 বছর কিন্তু ইংরেজি বছর না, আরবি 1 বছর, 355 দিনে আরবি 1 বছর হয়ে গেছে, এই টাকাটা খরচ হয়নি, রয়ে গেছে বা আরো বাড়ছে। তখন বলবে এইবার তুমি কি করো, জাকাত দাও। কত? 40 ভাগের 1 ভাগ। এতে তো অনেকের লাখ টাকা এসে যায়, লক্ষ লক্ষ টাকা এসে যায়। তো ওটা দেখতে বলা হয় নাই, কতটা রয়ে গেছে এটা দেখো, কারণ জাকাত দিতে পারলো না কেন? এই বেকুব জাকাত দেখছে অনেক আছে, ওটা দেখছে, তার থেকে যে বহু অনেক রয়ে গেছে ওটা দেখেন, এই কারণে সে জাকাত দিতে পারলো। এই জন্য তো খুশি খুশি দেওয়ার জিনিস, জাকাতকে ট্যাক্স মনে করা তা কিয়ামতের আলামত। 40 ভাগের 1 ভাগ, শতকরা 2.5 টাকা, 1,025 টাকা, 1,000 টাকা কত জাকাত আছে? 25 টাকা, 1 লাখে 2,500 টাকা, 1 লাখে 2,500 টাকা, মানে জাকাতটা নিসাব হওয়ার পরে 1 বছর অতিক্রম করার পরে 40 ভাগের 1 ভাগ দিবেন, 40 ভাগের 1 ভাগ। কাকে দিবেন? কোন গরিবকে দিবেন, নিঃশর্ত ভাবে মালিক বানাই। মসজিদ করার জন্য দেওয়া যাবে না, মাদ্রাসা বানানোর জন্য দেওয়া যাবে না, এতিমখানা বানানোর জন্য দেওয়া যাবে না, হাসপাতাল বানানোর জন্য দেওয়া যাবে না, ব্যক্তিকে, কোন ব্যক্তিকে দিতে হবে। কেউ সেটা মুসলমান হইতে হবে, মুসলমান গরিবকে, কুরবানের গোশত তো কাফেরকেও দেওয়া যায়, আপনার পাশে হিন্দু আছে ওদেরও গোশত দেন, গোশত খায় পরে দেখবেন মুসলমান হয়ে গেছে। কিন্তু যখন আপনি কোন এহসান করবেন, কাফের উপরে দয়া করবেন, তখন কিন্তু মুসলমান হওয়ার দাওয়াত দিবেন না, খারাপ, তাহলে বুঝবে এই জন্য আমাদের সাহায্যটা করছে। তো অসুস্থ কাফেরকে দেখতে গেছেন 7টা দাঁত নিয়ে, তো দেখে আছে অসুস্থতার জন্য দোয়া করেও আছে, কিন্তু তখন দাওয়াত দিয়ে দেয়। দাওয়াত দেবেন আর একটা এলেন, ওইটাই দাওয়াত দেওয়াটা বেটার না, ওদের সাথে ভালো ব্যবহার করতে হয়, ওইটাই দাওয়াত হয়ে যায়। তো বলতেছিলাম কুরবানের গোশত তো কাফেরকেও দেওয়া যায়, যাকাত কোন কাফেরকে দেওয়া যায় না, গরিব মুসলমানকে দিতে হবে নিঃশর্ত মালিক বানায়। আপনি বলতে পারবেন না যে এটা কিন্তু এই কাজে ব্যয় করবি, অন্য কোন কাজে লাগাইতে পারবি না, বলা অধিকার নেই আপনার, তাহলে হবে না জাকাত, নিঃশর্ত ভাবে দিতে হবে, হিলামিলা চলবে না। আপনার থেকে যারা আসছে, আপনি যাদের থেকে আসছেন, আপনি যাদের থেকে আসছেন, আপনার থেকে যারা আসছে, এই দুই গ্রুপকে জাকাত দেওয়া যাবে না। আপনি কাদের থেকে আসছেন? বাপ মা দাদা দাদি নানা নানি তাদের উপরে, এদেরকে দেওয়া যাবে। আপনার থেকে কে আসছে? আপনার ছেলে মেয়ে নাতি নাতকু যত নিচে যাবেন, এই দুই ছেলে নিকে দেওয়া যাবে না। এছাড়া ভাই ভাই ভাইকে দিল, ভাই বোনকে দিল, চাচাকে দিল, মামাকে দিল, খালুকে দিল, হ্যাঁ যাই শ্বশুর জামাইকে দিল, জামাই শ্বশুরকে দিল, যাই আপনার মেয়েকে দেওয়া যাবে না, জামাইকে দেওয়া যাবে, বুঝেন ভালো। স্বামী স্ত্রী একজন আর একজনকে দিতে পারবে না, তো কাকে কাকে দেওয়া যাবে, কাকে কাকে দেওয়া যাবে না, এটা বুঝতে হবে। যদি অপাত্রে দিয়ে ফেলেন তাহলে জাকাত আদায় হবে না। আপনি জাকাতের টাকা গ্রামের এক আত্মীয়কে বিকাশ করলেন, বিকাশ করতে টাকা লাগে না, ওই টাকাটা জাকাত থেকে দিয়ে দিলেন, ওই টাকাটা জাকাত আদায় হবে না, ওটা আপনার পকেট থেকে দিতে হবে। বিকাশে যারা কাটলো ওটা কি কোন গরিব মালিক হয়েছে? হ্যাঁ গরিব মালিক হয়েছে, ও তো বিকাশ আল্লাহ নিয়ে গেছে, তাহলে ওটা আপনি পকেট থেকে দিবেন। আর একটা মারাত্মক ভুল মানুষ করে, আমার তো ব্যাংকে অনেক লোন রয়ে গেছে, হাতে তো ওই পরিমাণ টাকা আমার নেই, তাহলে আমার ঘর জাকাত আসবে না, কর থেকে মুক্তি হয়ে যায়, জাকাতে বাঁচার জন্য নিজেই মুক্তি হয়ে গেছে। আরে জাকাত থেকে কোন ঋণ বাদ যায়? দেখ কিতাবে লেখা আছে যে ঋণটা বাদ যাবে, তা কোন ঋণ? কিতাবে লেখা আছে নগদ ঋণ, নগদ ঋণ মানে যে ঋণটা এই অল্প সময়ের মধ্যে আদায় করতে হবে, অল্প টাইমের মধ্যে যে ঋণটা আদায় করতে ওইটা বাদ যায়, ওই টাকাটা বাদ দিয়ে জাকাত হিসাব করবেন। 50 লাখ হাতে আছে, এই 3 দিন পরেই 5 লাখ টাকা একজনকে দিতে হবে, পাবে সে, তাহলে আপনি 50 না দিয়ে কত দিবেন? 45 লাখের দিবেন, 45 লাখ। এই এটা বাদ যাবে, এটা নগদ ঋণ। আর এক রকম ঋণ আছে, ওই প্রত্যেক মাসে কিছু কাটবে, এরকম করতে করতে ওটা কাটতে 6 বছর লাগবে, আর ওটা প্রত্যেক বছর দেখাই থাকে, আপনি জাকাত মাফ করাই নিচ্ছেন, এটা চলবে না, ওটা তো এখন দেওয়া লাগবে না। যে ঋণ এখন দেওয়া লাগবে না, সে ঋণটা আপনার হাতে যে সম্পদ আছে তার থেকে বিয়োগ হবে না, ক্লিয়ার বুঝতে হবে। অনেকেই দোকান মধ্যে থাকে, আমার তো ঋণ আছে, আরে কোন ঋণ? নগদ ঋণ বাদ দিতে পারেন, যে ঋণ আস্তে আস্তে দিতে হবে কয়েক বছর ধরে, ওই ঋণ বাদ যাবে না, শিল্প ঋণ বাদ যাবে না, মানে শিল্প ঋণও আছে অ্যাসেটও আছে, বাদ যাবে। এই ব্যাপারে আরো মশলা বলা হবে ইনশাল্লাহ। তো একটা কথা আমি বলে রাখি আপনাদেরকে, মুসলমানরা যা জানে তার থেকে কাফেররা বেশি জানে, ইসলাম যে টিকে আছে এর প্রাণ কেন্দ্র হলো মাদ্রাসা। এই কথাটা মুসলমানরা বেশি একটা জানে না, কিন্তু কাফেররা সাংঘাতিক ভাবে জানে। এই জন্য রাশিয়ায় যখন কমিউনিজম আসছে মসজিদ বন্ধ করে নাই, সব মাদ্রাসা বন্ধ করছে। স্পেনে যখন খ্রিস্টানরা জয়ী হয়ে গেল, স্পেনে কয়েকশো বছরের মাথায়, তো মসজিদ বন্ধ করে নাই, কি বন্ধ করছে মাদ্রাসা। ভারতবর্ষে যখন ইংরেজরা একটার পর একটা রাজ্য দখল করলো, একটার পর একটা, একবারে পুরোটা নেয় নেই, সর্বশেষ দিল্লি দিচ্ছে। এই ভারতবর্ষের মালিক হওয়ার পরে তারা মসজিদ বন্ধ করে নেই, কি বন্ধ করছে কেন? তারা জানে যে এইটা থাকলে মুসলমানদের উপরে শাসন চালানো যাবে না, মুসলমানরা আমাদের গোলামি করবে না। মুসলমান জানে না মাদ্রাসার হাকিকাত কি, মাদ্রাসার প্রয়োজন কি। এই মাদ্রাসাগুলো না থাকলে আগামী 20-30 বছরের মধ্যে দেখবেন যে আপনাদের ছেলে পেলে একটাও মুসলমান নেই। কোনটা খ্রিস্টান হয়ে গেছে, কোনটা কান্দে একটা ব্যাগ নিয়ে বঙ্কিমচন্দ্র হয়ে গেছে। তোরা বাংলা সাহিত্য বেশি পড়ে, তোরা সব বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র হয়ে যায়। আর যারা ইংরেজি বেশি পড়ে এরা খ্রিস্টান হয়ে উল্টা দিক চলে। এই মাদ্রাসার ছেলে আমরা টুপি দাড়ি নিয়ে ইসলামের উপরে কায়েম আছি, এটা আমরা জানি না, কাফেররা জানে। কিন্তু এইগুলো টিকায় রাখা আমাদের ইমানি দায়িত্ব। এখানে যারা পড়তে আসে অধিকাংশ গরিবের ছেলে পেলে, এদেরকে হাদিসে মেহমানে রসুল এদের দিকে খেয়াল রাখতে বলা হয়েছে, পুরো উম্মতকে এদের দিকে খেয়াল রাখতে বলা হয়েছে হাদিসে। ফাসতাউসু বিহিম খাইরা, নবীগুলো আমি ওসিয়াত করে রেখে দিই, তোমরা এদের দিকে খেয়াল রাখো, এদের কষ্ট না হয়। এই মাদ্রাসা হলো প্রাণ কেন্দ্র। তারা অনেক রকম চেষ্টা করে আসছে এই মাদ্রাসাগুলো কিভাবে বন্ধ করা যায়। কুপুরি শক্তি, পুরা দুনিয়ার কুপুরি শক্তি, এবং আমাদের দেশে যত বাম রাম আছে, বাম রাম, এরা সব সময় চেষ্টা করে আসছে এই মাদ্রাসা কিভাবে বন্ধ করা যায়। এটা থাকলে তো আমাদেরটা চলবে না, সবসময় চিন্তা করে আসছে। ইংরেজরা ক্ষমতায় বসার সাথে সাথেই, ক্ষমতায় বসার সাথে সাথেই পুরা ভারতবর্ষের মাদ্রাসাগুলো বন্ধ করে দিয়েছে, এবং মাদ্রাসার নামে যত অক্ষ ছিল সব অক্ষ জমিনগুলো হিন্দুদেরকে জমিদারি দিয়ে দিয়েছে। মাদ্রাসা শেষ, মাদ্রাসা শেষ, মাদ্রাসা প্রাণ কেন্দ্র। এটা থাকলে মুসলমান থাকবে, না থাকলে মুসলমান থাকবে না। এটা দুটা আয় আছে, একটা কোরবানির সময়, একটা রমজানের সময়। তো কোরবানির সময় যে আমদানিটা হয় কোরবানির জানোয়ারের চামড়ার দ্বারা, এটা কাফেররা চক্রান্ত করে বন্ধ করে দিছে। কাফেররা চক্রান্ত করে কি করে দিছে, বন্ধ করে দিছে। এখন কোরবানিতে আয় হয় না, চামড়া কেনার কোন লোক পাওয়া যায় না, ওখানে তারা সাকসেসফুল। কুফুরি শক্তি কামিয়াব, এখন একটা সোর্স বাকি আছে, এই রমজানের জাকাত ফিত্রা, এই মাদ্রাসাগুলো চালু রাখার একটা সোর্স বাকি আছে। এইবার তারা ডবল চশমা লাগাই দেখতেছে, কুপুর শক্তি বাম আর রামরা ডবল চশমা লাগাই দেখতেছে, এইবার রমজানে যেহেতু লকডাউন আছে মাদ্রাসার কালেকশন হবে না, এইবার মাদ্রাসাগুলো কিভাবে চলে আমরা দেখে দিব। তারা অপেক্ষায় আছে, এটা তাদের পক্ষ থেকে চ্যালেঞ্জ, চালাও মাদ্রাসা হুজুররা, এইবার মাদ্রাসা চালাও। রমজানে লকডাউন, দোকানপাট খুলবে না, মার্কেট খুলবে না, খুললেও হঠাৎ তারা টাকা পাবো কোথায়? 2 মাস ধরে সব বন্ধ, 2 মাস ধরে সব বন্ধ, দোকান খুললেই কি টাকা হয়ে যায়? লাখ লাখ টাকা জাকাত দেওয়া যায়? তারা ধারণা করতেছে কুকুর শক্তি বাম আর রামরা, এইবার মাদ্রাসা আলোনা করে চান্দা পাবে না, মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, তখন তারা ঈদ পালন করবে। তো তারা যখন চ্যালেঞ্জ ছুড়ে দিছে এইবার মাদ্রাসা বন্ধ হবে, তাহলে আপনার ধর্ম রক্ষা করার জন্য আপনাকে চ্যালেঞ্জ ছুটতে হবে না? তাহলে আপনার নিয়ত করেন যে আমি মসজিদ মাসে যা দান করতাম এবার তার থেকে বেশি দিব। হ্যাঁ, এক্ষুনি হয়তো অনেকের হাতে টাকা থাকবে না, আমি এক্ষুনি দিতেও বলবো না, যার হাতে যখন টাকা আছে পুরো বছর সুযোগ আছে। আপনি শুধু নিয়তটা করেন, দেওয়ার মালিক আল্লাহ, তৌফিক দেওয়ার মালিক কে? আমি মসজিদ মাসে যা করে আসছি আজীবন করব ইনশাল্লাহ। এই বছর যেহেতু তারা চ্যালেঞ্জ করতেছে যে মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, আমিও চ্যালেঞ্জ করলাম মাদ্রাসা আরো ভালো চলবে। আপনার কি সবাই নিয়ত করছেন? সবাই নিয়ত করছেন? আল্লাহ এই হাতগুলো কবুল করো এবং মাদ্রাসা মসজিদের খেদমতের শিলায় আমাদেরকে মাফ করে দাও, আমাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দাও। চ্যালেঞ্জ কুফরি শক্তির পক্ষ থেকে চ্যালেঞ্জ হয়ে গেছে। চ্যালেঞ্জটা আপনি না বললে আপনি বুঝবেন না আপনারা কত বড় চ্যালেঞ্জ। আমি এই মাদ্রাসার হিসাব নিলাম, এখানে আনুমানিক মাদ্রাসায় দুটো খাত হলো মেইন, একটা লিল্লা খাত আর একটা হলো শিক্ষকদের বেতনের জন্য জেনারেল খাত। তা আনুমানিক বলতেছি দুটোটাতেই 30 লক্ষ করে, দুটোটাতে ধরে নেন 30 লক্ষ করে লাগবে, লিল্লা তহবিলেও 30 লাখ আর বেতনের ফান্ডেও 30 লাখ। এই মাদ্রাসার হিসাব দিলাম যে মাদ্রাসার ওসিলায়, যে মসজিদের ওসিলায় আমরা দিলেন, কিন্তু সহি কথা পাইতেছি, শুধু আপনারা পাইতেছেন না কিন্তু পুরো দুনিয়া পাইতেছে। কেন আমার বয়ানটা ওয়েবসাইটের মাধ্যমে পুরা দুনিয়া যাইতেছে না? একটু পরে দেখা আমেরিকার লোকেরা ওয়েবসাইটে খুঁজতেছে মুফতি সাহেবকে কি বয়ান করছে। জাপানে যারা আছে বাংলা ভাষাভাষী তারা খুঁজতেছে, ওয়েবসাইটে দিতে দেরি হলে তারা পরেশান হয়ে যায়, মনে করে মুফতি সাহেব অসুস্থ হয়ে গেছে আজকে বয়ান করে নাই। মসজিদ ছোট কিন্তু এখানে বয়ানটা তো পুরো দুনিয়াকে সামনে নিয়ে করা হচ্ছে এবং পুরো দুনিয়ায় বাংলা ভাষাভাষী কোন দেশে নেই? কোন দেশ দেখাতে পারবেন যে ওই দেশে কোন বাংলা ভাষাভাষী নেই? হজে আমার এক ভাইয়ের সাথে দেখা হলো, হজে সে বাংলাদেশি, এমন এক দেশে চাকরি করে যেন 6 মাস দিন আর 6 মাস রাত। আপনি এত দূরে গেছেন চাকরি করতে, আপনার বেতন কত? তা সে হিসাব দিল মাসে তার বেতন 5 লাখের মতো, মাসে তার বেতন কত? এইখানেও বাংলাদেশিরা বসছে যেন 6 মাস দিন আর 6 মাস। এই দুনু মেরুতে এরকম হয়, উত্তর মেরু দক্ষিণ মেরু দুনু মেরুর দেশগুলোতে 6 মাস দিন 6 মাস রাত। ওই রাতের মধ্যে তারা দিন মানে কাজ করতেছে, আবার রাতের মধ্যে দিন মানে কাজ করতেছে। তো এই বয়ান পুরো দুনিয়ায় পৌঁছতেছে যে এই মসজিদের বরকত, এই মাদ্রাসার বরকত, যারা পরিচালনা করে তাদের এখলাস, যারা ওয়েবসাইট চালায় তাদের কুরবানি, তারা কুরবানির কারণে এই কথাগুলো আল্লাহ তাআলা সারা দুনিয়ায় পৌঁছে দিচ্ছে। সেসব দেশে আলেম নেই, জার্মানিতে আলেম নেই, কোরিয়াতে আলেম নেই, স্পেনে আলেম নেই, ইটালিতে আলেম নেই, তারা আমাদের বয়ান শুনে শুনেই চলছে। তাদের মসজিদ ছোট্ট মসজিদ কিন্তু আল্লাহ বরকত এমন দিচ্ছেন যেটা পুরা দুনিয়া বিস্তীর্ণ, পুরা দুনিয়া ব্যাপী। এটা তো আমি হিসাব দিলাম এই মাদ্রাসার, 30 লক্ষ যাকাত তহবিল আর 30 লক্ষ দান নফল দান। আর আমি যে মাদ্রাসা আছি সেখানে লিল্লা তহবিলে ধরেন 3 কোটি আর বেতন ফান্ডে 3 কোটি 6 কোটি লিল্লা তহবিলে 3 কোটি আর বেতন ফান্ডে 3 কোটি লিল্লা তহবিলে মাসে আসে 12 লক্ষ টাকা বেতনে আসে মাসে 10 লক্ষ টাকা 1570। কাজেই যেহেতু আমি আপনাদের খাদেম তাহলে আমি এই মাদ্রাসার দায়িত্বে আছি ওই মাদ্রাসারও দায়িত্বে আছি, এজন্য সব মাদ্রাসাকেই খেয়াল রাখবেন। তো বিশেষ করে আমি আপনাদের খাদেম হিসেবে এই 2 মাদ্রাসার কথা বলবো যে আপনারা এই 2 মাদ্রাসায় যাকাত ফিতরা অবশ্যই দিবেন এবং নিয়ত করলেন আল্লাহর ঘরে বসে যে অন্য বছরের তুলনায় বেশি দিব। কাফেরদের চ্যালেঞ্জ আমরাও নিলাম, চ্যালেঞ্জ গ্রহণ করলাম, আমরা বেশি দিব। আরে এখন না হোক, 1 মাস পরে দেন, 5 মাস পরে দেন, কিন্তু দিব, আমার ধর্মকে আমি রক্ষা করব, আমার ধর্মকে আমি রক্ষা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। যাকাতের আরো মাসলা মাসায়েল আছে, এটা আল্লাহ তৌফিক দিলে সামনের জুমায় হবে। আজকে এই পর্যন্ত। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।